আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের দেখছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান তাবিয়াগণের বৈশিষ্ট্য। ইনশাল্লাহ আজও এর ব্যত্যয় ঘটবে না। আজও আমরা চমৎকার একজন তাবিয়া বুজুক রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর কিছু বাণী, তার কিছু দিক নির্দেশনামূলক কথা আমরা শুনব, যে বিষয়গুলোর উপর আমল করলে পরে আমাদের চলার পথ আরও সুগম হবে, আমাদের যে আমলি যে জীবনী রয়েছে সেটার পরিধি আরও ব্যাপক হবে ইনশাআল্লাহুল করিম। মূল আলোচনা শোনার পূর্বে আসুন আমরা একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়ারিদান্নাল হাওদা আলাইয়া আকওয়ামুন মা আরিফুহুম ইল্লা বিকাসরাতি সলাতি আলাইয়া। যে নিশ্চয়ই কিয়ামতের দিন অসংখ্য মানুষ আমার হাউজে কাউসারের নিকট আসবে, তাদেরকে আমি শুধুমাত্র আমার প্রতি অধিকারে দুরুদ শরীফ পাঠ করার কারণে চিনে নেব। সুবহানাল্লাহ। আসুন আমরাও অনুষ্ঠানের বরকতে একবার দুরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ যে মহান মনীষীর কথা বাণী, তার চমৎকার কিছু উদ্ধৃতি আমরা শুনব, তার কথা, তার হিকমতপূর্ণ বাণীগুলো আমরা প্রায়শই শুনে থাকি। আর তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা কাবুল আহবার রহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি কি ইরশাদ করেছেন, তার বাণীগুলোর মধ্যে কতটা হিকমত লুকিয়েছিল, আমরা সেই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করব। আসুন আমরা শুরুতেই চমৎকার একটি বাণীর মাধ্যমে আমরা অনুষ্ঠানটি শুরু করি। হযরত সাইয়্যিদুনা কাবুল আহবার রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অবতীর্ণ হওয়া কুরআনুল কারিমে এমন দুটি আয়াত রয়েছে যাতে তাওরাত ও ইঞ্জিলের সকল শিক্ষা নিহিত রয়েছে। তোমরা কি আয়াত দুটি পাও না? তা হলো জিলজালের শেষের দুটি আয়াত। উপস্থিত লোকেরা বলল, নিশ্চয়। জবাবে তিনি বলেন, এ আয়াত দুটিতে তাওরাত ও ইঞ্জিলের সকল বিষয়বস্তু রয়েছে। সুবহানাল্লাহ। সূরা জিলজালের শেষের দুইটি আয়াত কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সরিষার দানা পরিমাণও ভালো কাজ করে, আল্লাহ পাক তা কিয়ামতের দিন তাকে দেখাবেন। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি সরিষার দানা পরিমাণও মন্দ কাজ করে, অকল্যাণকর কোনো কাজ করে, অসৎ কর্ম করে, সেটাও আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন দেখাবেন। এই যে দুটি আয়াত রয়েছে, এই দুটি আয়াতের ব্যাপারে তিনি বলছেন যে তাওরাত আল্লাহ পাকের এক গ্রন্থ, যা আল্লাহ পাক হযরত সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর অবতীর্ণ করেছিলেন। ইঞ্জিল, এটাও আল্লাহ পাকের এক মহান গ্রন্থ, যা হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর অবতীর্ণ করেছিলেন। এই দুটি গ্রন্থের যে সারমর্ম রয়েছে, শিক্ষা রয়েছে, মানব জীবনে আমলীয় যে বিষয়গুলো রয়েছে, সবগুলো বিষয়কে এই দুইটি আয়াত নিয়ে নিয়েছে। অর্থাৎ সেটা হচ্ছে কল্যাণকর কাজ করা, আর আরেকটি হচ্ছে অকল্যাণকর কাজ করা। প্রকৃতপক্ষে আমরা যদি আমাদের আমলের জীবনীটা দেখি, আমরা যদি আমাদের কাজের একটু হিসাব নিই, তাহলে আমরা এই দুই ধরনের বিষয়কে কিন্তু পাব। হয়তো আমরা কোনো কল্যাণকর কাজে নিজের জীবনকে অতিবাহিত করছি, অন্যথায় অকল্যাণকর কাজে আমরা নিজের জীবনকে অতিবাহিত করছি। আর যদি কল্যাণকর কাজে ব্যয় করে থাকি, সেটা আমাদের জন্য এক সুখকর বিষয়, আল্লাহ তাআলার এক মহান প্রতিশ্রুতি। ছোট থেকে ছোট যদি আমরা কোনো কল্যাণকর কাজ করে থাকি, সেটার প্রতিদান সেটা আল্লাহ পাক আমাদেরকে দিবেন, সেটা আমাদেরকে দেখাবেন। আপনি মানুষের সাথে মুচকি হাসছেন, আপনি কাউকে সৎ উপদেশ দিচ্ছেন, আপনি বড়দের সম্মান করছেন, মা বাবার খিদমত করছেন, নিজের জীবনকে কোনো একটি বিশেষ কাজে, কল্যাণকর কাজে উৎসর্গ করছেন, ত্যাগ স্বীকার করছেন, এই যে ছোট ছোট বিষয়গুলো অনেক সময় আমরা খেয়াল করি না, লক্ষ্য করি না যে এটার বিনিময় কি রয়েছে, কি হবে, কি পাবো, এই ভেবে আমরা কখনো কখনো ছাড় দিতে চাই না কাউকে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, এই যে তোমাদের ছোট ছোট কাজগুলো হয়তো তোমরা বুঝতেও পারো না যে এর বিনিময় কি রয়েছে, এর প্রতিদান কি রয়েছে, কিন্তু তোমরা জেনে রাখো যে জাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি কল্যাণকর কোনো কাজ করে থাকো, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এর বিপরীতে যদি আমরা দেখি, অনেক সময় হ্যাঁ ব্রু কুচকে আমরা মানুষের মনে কষ্ট দিয়ে দিই, অনেক সময় কারো কথায় হ্যাঁ একটু মুখ বাঁকা করে হেসে আমরা মানুষের মনে কষ্ট দিয়ে দিই, হ্যাঁ সাধারণ ইশারটুকু আমরা করতে চাই না। এই যে ছোট ছোট অকল্যাণকর যে কাজগুলো রয়েছে, মন্দ বিষয়গুলো আমাদের মাঝে রয়েছে, আমরা অনেক সময় ভাবি আরে এটা তো সামান্য বিষয়, মামুলি বিষয়। না, মামুলি বিষয় নয় এটা, এটাও আল্লাহ পাক কেয়ামতের দিন দেখাবেন, এটারও যে পরিণাম রয়েছে সেটা ভোগ করতে হবে। তো এই দুইটা আয়াতের ব্যাপারে কাবুল আহবার রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, তাওরাত ও ইনজিলে এর যে সারমর্ম রয়েছে, যে আদেশগুলো রয়েছে, যে বিধানগুলো রয়েছে, প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন দুইটি আয়াত দান করেছেন যেই দুইটি আয়াতের মধ্যেই সকল বিষয়বস্তু রয়েছে, আর এই দুইটি আয়াত হচ্ছে এটাই। প্রতিনিয়তই শুনি খুতবার মধ্যে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। প্রকৃতপক্ষে হিকমতপূর্ণ এক কথা, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। অনেক সময় আমাদের মধ্যে কথোপকথন করতে দেখা যায়, বা আমরা কথা বলি বন্ধুদের সাথে আড্ডায় যে কে ভালো, কে মন্দ, কে সফল, কে অসফল, ব্যর্থ, এই বিষয়গুলো আমাদের মাঝে আলোচনা হয়। শুধু বন্ধুবান্ধব বললে ভুল হবে, সব জায়গায় সর্বক্ষেত্রে সফলকে ব্যর্থকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। কিন্তু কাবুল আহবার রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি যে সফলতার মানদণ্ড সংজ্ঞা দিয়েছেন, তিনি যে ব্যর্থতার সংজ্ঞা দিয়েছেন, সেটা একটা ডিফারেন্ট, একটা ভিন্ন আঙ্গিকে। তিনি কি বলেছেন? হযরত সাইয়েদুনা কাবুল আহবার রহমাতুল্লাহ তাআলা আলাই বলেন, যদি তোমরা দেখতে চাও যে ব্যক্তির মৃত্যুর পর তার জন্য আল্লাহ পাকের নিকট কি রয়েছে, অর্থাৎ কে সফল কে ব্যর্থ, আল্লাহ পাকের নিকট সে কি পেতে যাচ্ছে, তবে তার রেখে যাওয়া সম্পদের দিকে দেখো, যদি সে সম্পদে ভালো ও কল্যাণকর জিনিস রেখে যায়, তবে তার জন্য আল্লাহ পাকের নিকট রেখে যাওয়া সম্পদের চেয়েও অধিক সওয়াব রয়েছে। আল্লাহু আকবার কবীর। যে কোন ব্যক্তি সফল হলো, কে আল্লাহ পাকের নিকট কি পাবে, তার প্রতিদান কিরকম হবে, হ্যাঁ তার যে জীবন অতিবাহিত করেছে সেই জীবন অতিবাহিত করার প্রেক্ষাপটে তার পরকালে কোন মাকাম থাকবে, সেটা মাপার কি যন্ত্র রয়েছে। তো সেই পরিমাপের যন্ত্রের ব্যাপারে তিনি বলছেন যে তার সম্পদের দিকে তোমরা একটু লক্ষ্য করো, সে যে পৃথিবীতে সম্পদ রেখে গিয়েছে সেই সম্পদগুলোর অবস্থা কি, সেই সম্পদগুলো কি কল্যাণকর, সেগুলো কি ভালো। যদি তোমরা যাচাই বাছাই করে দেখো যে তার রেখে যাওয়া সম্পদ ভালো, কল্যাণকর, সেটার মধ্যে কোনো ধরনের কোনো ভেজাল নেই, নির্ভেজাল রয়েছে, তাহলে জেনে রাখো আল্লাহ পাকের নিকট তার সম্পদের চেয়েও সে অধিক সওয়াব, ভালো সওয়াব সে পাবে। আর যদি রেখে যাওয়া সম্পদ মন্দ ও অকল্যাণকর হয়, তবে তার জন্য আল্লাহ পাকের নিকট রেখে যাওয়া সম্পদের চেয়েও বেশি শাস্তি রয়েছে। দুনিয়ায় তো অনেক ধরনের সেই রম সম্পদ রেখে গিয়েছে, তার যদি প্রপার্টির কথা বলি, ধন সম্পদের কথা বলি, অলঙ্কারের কথা বলি, বিভিন্ন অ্যাকাউন্ট তার রয়েছে, এগুলো টাকাতে পরিপূর্ণ রয়েছে, হ্যাঁ বিভিন্ন দেশের কারেন্সি তার কাছে ছিল, সম্পদই সম্পদ, কিন্তু এই সম্পদগুলো মন্দ ও অকল্যাণকর, তাহলে বুঝে নিতে হবে আল্লাহ পাকের নিকট সে এই সম্পদের চেয়েও ভয়াবহ কিছু পেতে যাচ্ছে, তার শাস্তি হবে, তার পরিণাম খুবই ভয়াবহ হবে। তো এটাই আল্লাহ পাকের নিকট বান্দার গ্রহণযোগ্যতা কি, এটা পরিমাপের যে উত্তম একটি পন্থা তিনি বাতলিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে তার রেখে যাওয়া সম্পদ। সেখানে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ পাকের নিকট তার অবস্থান কী রয়েছে, সে কোন মাকামে রয়েছে, তার মর্যাদা কী রয়েছে। তো এটি পরিমাপের অন্যতম একটি মানদণ্ড হচ্ছে তার রেখে যাওয়া সম্পদ। এরপর তিনি বলেন, মানুষের সাথে কল্যাণ ও অকল্যাণ সর্বদা সম্পৃক্ত, বান্দা যেখানেই থাকবে সর্বদা সে তার বন্ধুদের সাথে থাকবে। যদি সে ভালো ব্যক্তিদের ভালোবাসে তবে আল্লাহ পাক তাকে ভালো ব্যক্তিদের সাথে মিলিয়ে দিবেন। এখানে একটি চমৎকার বার্তা আমাদের জন্য রয়েছে যে বান্দা সর্বদা কল্যাণ ও অকল্যাণের মধ্যেই থাকে। আপনি এমন এক জায়গায় রয়েছেন যেখানে কোনো মানুষ নেই, হতে পারে আপনি নির্জন মরুভূমিতে, নির্জন জঙ্গলে, কিন্তু আপনার সর্বদা চিন্তা ভাবনা হচ্ছে যে আমি যদি আফসোস অমুক ভালো ব্যক্তির সাথে থাকতে পারতাম, তার যে আখলাক রয়েছে, তার যে চরিত্র রয়েছে সেটা হচ্ছে দিনই, হ্যাঁ, সে আমল করে, পাঁচক্ত নামাজ পড়ে, তার তাসবি তাহালিল এগুলো খুবই মনোমুগ্ধকর, আমি যদি অমুক ব্যক্তির সাহচর্য পেয়ে যেতাম, এই যে আপনার চাওয়া, এই যে আপনার আকাঙ্ক্ষা, কল্যাণকর এক চাওয়া, এই কল্যাণকর চাওয়া, কল্যাণকর আকাঙ্ক্ষায় আপনাকে ওই ব্যক্তির সান্নিধ্য পাইয়ে দিবে, আপনি অনুরূপ হয়ে যাবেন, অনুরূপ সাহচর্য আপনি পেয়ে যাবেন। তো এটাকেই তিনি বলছেন যে মানুষ কল্যাণকর নয়তো অকল্যাণকর অবস্থার মধ্যেই থাকে। যদি আপনি এরকম চিন্তা ভাবনা করতে থাকেন তাহলে বুঝতে হবে আপনি কল্যাণের মধ্যে আছেন। আর যে ব্যক্তি সর্বদা এটাই ভাবতে থাকে, হাই আমি যদি অমুক দেশে থাকতাম, অমুক দেশের মানুষ কত স্বাধীন, তাদের পোশাক কতটা শালীন, অনেকেই বলে থাকে তথাকথিত শালীন, তাদের যা ইচ্ছা তাই করতে পারে, তারা রাত জেগে নানান ধরনের মনের কাহির যে কুপ্রবৃত্তি আছে সেটা বাস্তবায়ন করতে পারে, এই যে চিন্তা ভাবনা, এই যে মনের খেয়াল, আপনার এই খেয়াল চিন্তা ভাবনা তাদের মতো আপনাকে করে দিবে। আপনি হয়তো একাকী আছেন, কোনো অনুন্নত রাষ্ট্রে আছেন, অনুন্নত দেশে আছেন, নামে হয়তো আপনি মুসলমান রয়েছেন, এই আকাঙ্ক্ষাগুলো আপনাকে ওই ব্যক্তিদের সাথে মিলিয়ে দিবে। এটাকে বলা হচ্ছে যে বান্দা সর্বদা কল্যাণকর নয়তো অকল্যাণকর অবস্থার সাথে থাকে। এটা আপনার চিন্তার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, আপনি কীরকম চিন্তা ভাবনা রাখেন সেটার উপর ভিত্তি করে। এরপর বলেন, তোমরা সকল উম্মতের মধ্যে আল্লাহ পাকের সাক্ষী হবে এবং তোমাদের নবী তোমাদের জন্য সাক্ষী হবেন। অতপর তিনি তিলাওয়াত করেন, ওই যে দ্বিতীয় পাড়ায় রয়েছে সে আয়াতটি তিলাওয়াত করেন, যার অর্থ হচ্ছে আল্লাহ পাক তোমাদের সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন যেন তোমরা সকলের ব্যাপারে সাক্ষ্য দিতে পারো। তো আমাদেরকে উচিত ওই মোতাবেক আমাদের জীবন অতিবাহিত করা, পার করা, যে আমরা অন্যান্য উম্মতের সাক্ষী হব, তাদের ব্যাপারে সাক্ষ্য দেব। তো আমাদের জীবনটা কিরকম হওয়া উচিত, কতটা স্বচ্ছ হওয়া উচিত, নির্মল হওয়া উচিত, আমাদের জীবন কতটা আয়নার মতো চকচকে ঝলমলে হওয়া উচিত, কেননা আমরা অন্যান্য উম্মতের ব্যাপারে সাক্ষ্য দিব, তাদের ক্ষেত্রে আমরা কি করব, বুক ফুলিয়ে কথা বলবো। তো আমাদের অন্তর যদি কলুষিত হয়, আমাদের আমল নামা যদি কলুষিত হয়, হ্যাঁ, নিকষ কালো হয়, তাহলে আমরা কিভাবে তাদের ব্যাপারে সাক্ষ্য দিব, সেটাও একটু আমাদের ভাবার বিষয়। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদার প্রতি আমাদের খেয়াল করা উচিত, খেয়াল রাখা উচিত যে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, উম্মাতা ওয়াসাতাল লিতাকুনু সুহাদা আলান নাস, যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত করেছেন কেন, লিতাকুনু সুহাদা আলান নাস, যেন আমরা অন্যান্য মানুষের উপর সাক্ষ্য হতে পারি, তাদের ব্যাপারে সাক্ষ্য দিতে পারি। তো ওই সাক্ষ্য দেওয়ার যে বৈশিষ্ট্য আছে সেটা আমাদের অর্জন করতে হবে। সেটা কীভাবে, ইসলাম মোতাবেক জীবন অতিবাহিত করে, আল্লাহ পাক আমাদের জন্য ইসলামী বিধান সহজ করে দিক। বাইতুল মুকদ্দাসের কী ফজিলত রয়েছে, সেখানে মৃত্যুবরণ করা, বাইতুল মুকদ্দাসকে ডেকে আল্লাহ তাআলা কী বলেছেন, কাবুল আহবার রহমাতুল্লাহ তাআলা আলাই বর্ণনায় আসুন আমরা শুনে আসি। কাবুল আহবার রহমাতুল্লাহ তাআলা আলাই বলেন, আল্লাহ পাক তাওরাত শরীফে বাইতুল মুকদ্দাসকে উদ্দেশ্য করে বলেন, তুমি হলে আমার ছোট আরশ, তোমার পাশ থেকে জমিনকে বিস্তৃত করেছি এবং আকাশ পর্যন্ত উচ্চ করেছি, পাহাড়ের চূড়া থেকে প্রবাহমান মিষ্টি ঝর্ণা তোমার নিচ থেকে প্রবাহিত হয়। যে তোমার ভিতর মৃত্যুবরণ করে সে যেন আকাশে মৃত্যুবরণ করেছে, আর যে তোমার পাশে মৃত্যুবরণ করেছে সে যেন তোমার মাঝেই মৃত্যুবরণ করেছে। আমি প্রতিদিন ও রাতে তোমার দিকে আগুন প্রেরণ করি, যে বান্দার হাত ও পায়ের গুনাহসমূহকে ভক্ষণ করে ফেলে। আমি আরশের নিচ থেকে পানি প্রবাহিত করে তোমাকে গোসল করাই, এমনকি তুমি সূর্যের ন্যায় পরিষ্কার ও স্বচ্ছ হয়ে যাও। তোমার উপর বাদলের এমন ছাতা তৈরি করি যার পুরোতা, যার ঘনত্ব 12 মাইল সমপরিমাণ। তোমার উপর আমার কুদরতি হাতে বানানো একটি গম্বুদ রাখব, এবং কিয়ামত পর্যন্ত তোমার কাছে জিব্রাইল ও আমার ফিরিশতারা আসতে থাকবে, যারা তোমার ভিতর তাসবি পাঠ করবে, এবং তারা তোমার গম্বুদ দূর থেকে দেখে বলে উঠবে, সৌভাগ্যবান সেই সকল চেহারা যারা তোমার ভিতর সেজদা করে। সুবহানাল্লাহ। দীর্ঘ এক বর্ণনা, যেখানে বাইতুল মুকাদ্দাস, যা আজ ফিলিস্তিনের জমিনে রয়েছে, আর মুসলমানদের প্রথম কিবলা, অসংখ্য আম্বিয়ায়ে কেরাম এই মসজিদে ইবাদত করেছেন, অসংখ্য আম্বিয়ায়ে কেরামের ইবাদতের স্থান ছিল, তাদের সেখানে জীবন অতিবাহিত করেছেন। তো বরকতপূর্ণ এক ভূমি, যেই ভূমিকে কেন্দ্র করে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে সেটার নিচ থেকেই মূলত কী হয়েছে, পানি পুরো পৃথিবীতে প্রদান করা হয়, দেওয়া হয়। আর আল্লাহ পাক এর এক মান, এক মাকাম, এক মর্যাদা রেখেছেন, যে এর ভিতরে যদি কেউ মৃত্যুবরণ করে সে যেন আসমানে মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, আর এটাকে আল্লাহ পাক নিজের ছোট আরশ বলেছেন। তো সেখানে মৃত্যুবরণ করা মানে আল্লাহ তাআলার ছোট আরশে মৃত্যুবরণ করা, এবং সেখানে সর্বদা জিব্রাইল এবং ফেরেশতা তারা আসতেই থাকেন, এবং তাদের দেখে ফেরেশতারা কি বলে, যে কত সৌভাগ্যবান সেই সকল চেহারা যারা তোমার ভেতর সেজদা করেছে। এই জন্য আজও পর্যন্ত মানুষ বাইতুল মুকাদ্দাসে যেতে চায়, সেখানে সময় অতিবাহিত করতে চায়, সেখানে নামাজ পড়তে চায়। এটা তো হচ্ছে এক সাক্ষ্য বানিয়ে নেওয়া, এই সকল পবিত্র মাকাম, পবিত্র জায়গা যেগুলো রয়েছে, যেগুলোর ব্যাপারে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ পাক, আল্লাহ পাকের রসুল বর্ণনা করেছেন। তো এই জন্য আজও পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমান এখানে আসতে চায়, এই সৌভাগ্যগুলো লুফে নিতে চায়, যে এখানে নামাজ পড়ার যে ফজিলত রয়েছে, এর মধ্যে নামাজ পড়ার যে এক শান্তি, এক তৃপ্তি রয়েছে, সেটা মানুষ অর্জন করতে চায়। কেন করতে চায়? যে তাওরাতের মধ্যে যে এই বর্ণনা রয়েছে, যে কাবুল আহবার রহমতুল্লাহ তালা আলাই বর্ণনা করেছেন, তো এগুলো শুনলে এক মনের মধ্যে তৃপ্তি পাওয়া যায়, মনের মধ্যে এক আগ্রহ জাগে, যে হাই আমিও যদি যেতে পারতাম সেখানে, আর কেনই যাবে না, কেননা এখানে তো যে নবীগণ যারা ছিলেন তাদের অসংখ্য স্মৃতি এই মসজিদের সাথে জড়িয়ে আছে, অসংখ্য নবীদের শৈশব এই মসজিদের সাথে জড়িয়ে রয়েছে, হযরত সাইয়েদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের স্মৃতি এই মসজিদের সাথে জড়িয়ে রয়েছে। তো সেখানে যাওয়া, সেই সকল নবীদের জীবনী যারা অধ্যয়ন করেছে, তো সেখানে গেলে সেই স্মৃতিগুলো আরও তাজা হয়। তো আমাদের মনের মধ্যেও এই আকাঙ্ক্ষা রাখা উচিত, এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিশেষভাবে বলেই দিয়েছেন, যে কেউ যদি সফর করতে চায় মসজিদের ইচ্ছায়, সে যেন তিনটি মসজিদের সফরের ইচ্ছা পোষণ করে। এক হচ্ছে মসজিদুল হারাম, যেটা আমরা কাবা শরীফ জানি, এক মসজিদে নববী, আর এক হচ্ছে মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস। কেননা এইগুলোতে নামাজ আদায় করার সওয়াবই অন্যরকম, ফজিলতই অন্যরকম রয়েছে। তো যাদের পক্ষে সফর করা সম্ভব, বিভিন্ন দেশে তো ট্রাভেল করে থাকে, যে অমুক কান্ট্রিতে যাচ্ছে, অমুক কান্ট্রিতে যাচ্ছে, হ্যাঁ শীতকালীন বিভিন্ন সফরে মানুষ করে থাকে, তো রিকোয়েস্ট থাকবে এই জায়গাগুলোতে যাওয়া, পবিত্র স্থান এগুলো রয়েছে, এগুলোতে গেলে অন্তর পরিষ্কার হয়, বড় হয়, এক ধরনের আত্মিক শান্তি পাওয়া যায়। তো আমরা চেষ্টা করব এই জায়গাগুলোতে যাওয়া। আর বাইতুল মুকাদ্দাসের কী ফজিলত রয়েছে আমরা তো তা শুনলামই। এখন আমরা এখন আরও একটি চমৎকার বিষয় শুনব, যে অনেক সময় কৌতূহল জাগে, যে ভোরবেলায় কোনো আওয়াজ নেই, কোনো কিছু নেই, হঠাৎ করে মুরগে ডাকছে, মুরগ কেন ডাকে ওই মুহূর্তে, কোন বিষয়টি তাকে ওই মুহূর্তে ডাকতে এই উদ্বুদ্ধ করেছে, কেন সে ডাকছে, কারণ কি, প্রেক্ষাপট কি, পটভূমি কি রয়েছে, আমরা সেই রহস্যগুলো, সেই উত্তরগুলো জানব এই ঘটনার মাধ্যমে বা এই বর্ণনার মাধ্যমে। হযরত সাইয়েদুনা কাবুল আহবার রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাক মোরগের আকৃতিতে একজন ফেরেশতা সৃষ্টি করেছেন, যার পা জমিনের তলদেশে এবং মাথা আরশের নিচে। আল্লাহ পাক যখন দুনিয়ার আসমানের প্রতি বিশেষ তাজাল্লি দিয়ে এভাবে ইরশাদ করেন, কে আছো চাওয়ার, তাকে প্রদান করা হবে, কে আছো তাওবাকারী, আমি তার তাওবা কবুল করব, কে আছো ক্ষমা চাওয়ার, আমি তাকে ক্ষমা করব, এই আওয়াজ শোনা মাত্র সে ফিরিস্তা উচ্চ স্বরে আল্লাহ পাকের তাসবি পাঠ করতে থাকে। এর আওয়াজে সব কিছুতে কম্পন সৃষ্টি হয়। এটা শুনে আশেপাশের সকল ফিরিস্তা আল্লাহ তাআলার তাসবি, আল্লাহ তাআলার জিকির করতে থাকে। অতপর এভাবে সপ্ত আসমান, এরপর ষষ্ঠ আসমান, এরপর পঞ্চম আসমান হয়ে দুনিয়ার আসমান পর্যন্ত এই কার্যক্রম শুরু হয়। অর্থাৎ প্রত্যেক আসমানে যে নিযুক্ত ফেরেশতারা রয়েছে তারাও তাসবি, তাহালিল, হামদ আল্লাহ তাআলার করতে থাকে। ওই ফেরেশতা যখন শুরু করে এরপর থেকে এটা শুরু হয়। এভাবে আস্তে আস্তে দুনিয়ার আসমানে যখন আসে তখন দুনিয়াবাসীর মধ্যে সর্বপ্রথম এই বিষয়টি সম্পর্কে যে জানতে পারে সেটা হচ্ছে মোরগ, যে ফেরেশতা সর্বপ্রথম আল্লাহ তাআলার যে আহ্বান ছিল আহ্বানে সাড়া দিয়ে জিকির করা শুরু করে কম্পন সৃষ্টি হয় এবং এর দেখা দেখি অন্য অন্য যে সকল ফেরেশতা রয়েছে তারাও তাসবি পাঠ করতে থাকে এবং জমিনবাসীর মধ্যে সর্বপ্রথম এটা যে জানতে পারে সম্পর্কে অবগত হয় সেটা হচ্ছে মোরগ। ব্যাস মোরগ ডাক দিয়ে বলতে থাকে, প্রথমে বলে হে ইবাদত গুজার উঠ, দ্বিতীয়ত বলে হে তাসবি পাঠকারী উঠ, তৃতীয়ত বলে হে আনুগত্যশীল উঠ, চতুর্থবার বলে হে নামাজ আদায়কারী উঠ, পঞ্চমবার বলে হে জিকিরকারী উঠ। অতপর যখন সুবেহ সাদিক হয়ে যায় অর্থাৎ ফজরের নামাজের সময় হয়ে যায় তখন ডানা ঝাড়া দিয়ে বলে উঠে হে গাফিল উঠ। অতপর যে উঠে দশ আয়াত তিলাওয়াত করে তাকে গাফিল আর লেখা হয় না, আর যে ২০ আয়াত তিলাওয়াত করে তাকে জিকিরকারী হিসাবে লেখা হয়, আর যে ৫০ আয়াত তিলাওয়াত করে তাকে নামাজি হিসাবে লেখা হয়, আর যে ১০০ আয়াত তিলাওয়াত করে তাকে আনুগত্যশীল হিসাবে লিখে দেওয়া হয়, আর যে ১৫০ আয়াত তিলাওয়াত করে তাকে এক কিন্তার সমপরিমাণ সওয়াব দেওয়া হয়, এক কিন্তার ১০০ রিতল পরিমাণ, এক রিতল ৭২ মিসকাল পরিমাণ, আর এক মিসকাল ২৪ কিরাত সমান, আর এক কিরাত হচ্ছে ওহুদ সমপরিমাণ। অর্থাৎ এক বিশাল একটা পরিমাণ রয়েছে। তো এই যে এক বিশাল এক রেওয়ায়ত শুনলাম যেটা মোরগের সাথে সম্পৃক্ত, যে আল্লাহ পাকের এক বিশেষ ফেরেশতা রয়েছে যেটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যার বিশালত্ব, যার ব্যাপকতা, পরিধি এত বিশাল যে তার পা দুটো হচ্ছে জমিনের শেষ সীমা পর্যন্ত এবং মাথা হচ্ছে আরশের নিচে, এত বিশাল এক ফেরেশতা। আর এই ফেরেশতার কাজ কি, যখন আল্লাহ পাক ভোরে তাহাজ্জুদের সময় বান্দাদেরকে আহ্বান করতে থাকে যে তোমরা কে আছো চাওয়ার, আমি তার চাওয়া পূরণ করব, কে আছো তাওবাকারী, তার তাওবা কবুল করব, তখন সেই ফেরেশতা প্রথমে কি করে ডাক দেয়, তাসবি পাঠ করতে থাকে। তো এর পরবর্তীতে যে কার্যক্রম শুরু হয় ফেরেশতারা করতে থাকে, দুনিয়ার মধ্যে আসে, মুরুকে ডাক দেয় আর ডেকে ডেকে বান্দাদেরকে বলতে থাকে যে উঠ উঠ উঠ, আর সর্বশেষ যে ব্যক্তি উঠে যায় নামাজ আদায় করে তিলাওয়াত করে, যে ব্যক্তি ১০ আয়াত পাঠ করে সে গাফিলের মধ্যে আর লেখা হয় না, যে ২০ আয়াত তিলাওয়াত করতে পারে সে জিকিরকারীর মধ্যে লেখা হয়, যে জিকিরকারীর যে ফজিলত রয়েছে সেই নামের মধ্যে তাকে লিখে দেওয়া হয়, ৫০ আয়াত পড়লে নামাজি হিসাবে লিখে দেওয়া হয়, আর ১০০ আয়াত তিলাওয়াত করলে আল্লাহ তাআলার যে আনুগত্যশীল বান্দা যারা রয়েছে, আল্লাহ তাআলার নবীগণ, আল্লাহ তাআলার ওলিগণ, সিদ্দিকিন, সুহাদা যারা রয়েছে তাদের কাতারের মধ্যে তাকে লিখে দেওয়া হয়, আর যে ব্যক্তি ১০০ আয়াত তিলাওয়াত করে তাকে এক কিন্তার সমপরিমাণ সওয়াব দেওয়া হয়, আর এক কিন্তার হচ্ছে ১০০ রিতল, আর এক রিতল হচ্ছে ৭২ মিসকাল, আর এক মিসকাল ২৪ কিরাত, আর এক কিরাত হচ্ছে অহুদ সমপরিমাণ। সুতরাং আমাদের এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে, সওয়াব নেওয়ার বিষয় হচ্ছে, আমলীয় বিষয় হচ্ছে তাহাজ্জুদের সময় উঠে রাতে উঠে ১০০ আয়াত পরিমাণ তিলাওয়াত করা। এক কিরাত যদি অহুদ সমপরিমাণ হয় তাহলে আমাদের বোঝা উচিত যে সেখানে 72 মিসকাল হবে, আর 72 মিসকাল মানে 24 কিরাত সমপরিমাণ, আর এক কিরাত অহুদ সমপরিমাণ। সুতরাং যদি একটু কষ্ট করে জাগ্রত হতে পারি আর 150 আয়াত তিলাওয়াত করতে পারি তাহলে এই বিশাল এক সওয়াবের ভাণ্ডার আমাদের অর্জিত হবে, আমাদের আমল নামায় লেখা হবে। সুতরাং একটু তো কষ্ট করতেই হবে, যেহেতু এসেছি দুনিয়ায় আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, হ্যাঁ দুনিয়ায় এসেছি আখিরাতের পাথে সংগ্রহ করার জন্য, তো একটু তো কষ্ট আমাদেরকে করতে হবে। এজন্য আমাদেরকে তাহাজ্জুদের সময় উঠে তিলাওয়াত করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ কিছু নসিহত, কিছু কথার মাধ্যমে অনুষ্ঠান শেষ করব, যা হযরত সাইয়েদুনা কাবুল আহবার রহমাতুল্লাহ আলাইহি শিক্ষণীয় বাণী হিসাবে তিনি আমাদের জন্য রেখে গেছেন। তিনি বলেন, আল্লাহ পাক হযরত সাইয়েদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে উদ্দেশ্য করে ইরশাদ করেন, হে মুসা, যখন ধন সম্পদ নিজের দিকে আসতে দেখো তখন বলো কোনো বুলের তিরস্কার খুব জলদি হয়ে গেল। অর্থাৎ যখন ধন সম্পদ ধন দৌলত খুব তাড়াতাড়ি আপনার কাছে আসতে থাকে তাহলে বলা হচ্ছে যে কোনো ভুল করেছি, আর এই ভুলের মাশুল হিসাবে এই ধন সম্পদ এই বিপদ এই মুসিবত আমার কাছে আসছে। আর যদি দরিদ্রতা তোমার দিকে আসে তখন বলো সালেহিনদের আলামতকে সুস্বাগতম। অর্থাৎ অভাব অনটন এই বিষয়গুলো যদি বান্দার কাছে আসে তাহলে এভাবে বলা হচ্ছে যে সালেহিনদের যে আলামত রয়েছে, নেককারদের যে আলামত রয়েছে সুস্বাগতম, অর্থাৎ নেককার হচ্ছেন এটার একটা আলামত পাওয়া যাচ্ছে। অতপর বলা হলো, হে মুসা, আমার নৈকট্য লাভের জন্য তোমার সবচেয়ে উত্তম আমল হলো আমার তাকদীরের উপর সন্তুষ্ট থাকা, আর তোমার নেকিকে সর্বাধিক বিনষ্টকারী আমল হলো অহংকার। যখন কোনো দুনিয়াদার ব্যক্তি তোমার থেকে মুখ ফিরিয়ে নেয় তবে তাকে তোষামত করা ও তার সামনে বিনয়ী হওয়া থেকে বিরত থাকো, আর তার দুনিয়ার জন্য তুমি তোমার দিনকে নষ্ট করিও না, অন্যথায় আমি আমার রহমতের দরজা বন্ধ করে দিব। দরিদ্রদের নিকটে থাকো এবং তাদের সাথে থাকাকে আবশ্যক করে নাও, দুনিয়ার ভালোবাসায় কখনো লিপ্ত হয়ো না, কেননা আমার নিকট উপস্থিত হওয়ার সময় কোনো কবিরা গুনাহের চেয়েও অধিক ক্ষতিকারক হবে দুনিয়ার প্রতি মহাব্বত, দুনিয়ার প্রতি ভালোবাসা। হে মুসা ইবনে ইমরান, লজ্জিত ও অনুতপ্ত গুনাহগারদের বলে দাও তাদের জন্য সুসংবাদ, এবং গাফিল ও আত্মপ্রেমীদের বলে দাও তাদের জন্য হচ্ছে ধ্বংস। সুতরাং শেষের যে বিষয়গুলো রয়েছে, যে কোনো কবিরা গুনাহের চেয়েও অধিক ক্ষতিকারক হচ্ছে বান্দার জন্য দুনিয়ার প্রতি মহাব্বত, দুনিয়ার প্রতি ভালোবাসা, কেননা এই দুনিয়ার প্রতি মহাব্বত ও ভালোবাসা থেকে মানুষ কবিরা গুনাহের দিকে ঝুঁকে। তো এই বিষয়গুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আর একটা তো প্রসিদ্ধ উক্তি রয়েছে যে দুনিয়ার প্রতি ভালোবাসাই হচ্ছে গুনাহের মূল, এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে অল্পতুষ্টি থাকতে হবে। হ্যাঁ, যেই বিষয়টা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন যে আমি পাচ্ছি, সুক্রিয় হিসাবে সেটাকে গ্রহণ করতে হবে, এভাবে আল্লাহ পাকের সান্নিধ্য আল্লাহ পাকের নৈকট্য আমরা অর্জন করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজ এই পর্যন্ত, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।